আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা হযরত সিররি শক্তি রহমাতুল্লাহ তাআলা আলাইহির বাণী সমগ্র আত্তারের দোয়া। হে মুস্তাফা রব, যে ব্যক্তি এই রিসালা হযরত সিররি শক্তি রহমাতুল্লাহ তাআলা আলাইহির বাণী সমগ্র পড়ে বা শুনবে তাকে মন্দ মৃত্যু থেকে সুরক্ষিত রাখুন এবং তার পিতামাতার বংশের সকল ব্যক্তিদের বিনা হিসাবে ক্ষমা করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। হযরত আবু মুজাফফর বিন আব্দুল্লাহ খাইয়াম সমরকন্দি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একদিন আমি পথ ভুলে গেলাম, হঠাৎ একজন বুজুর্গকে দেখতে পেলাম। তিনি বললেন, আমার সাথে এসো। আমি তার সাথে হাঁটতে লাগলাম। আমার মনে হলো উনি হযরত খিজির আলাইহিসসালাম হবেন। জিজ্ঞাসা করার পর জানালেন তার নাম খিজির। তার সাথে আরও একজন বুজুর্গ ছিলেন। জিজ্ঞাসা করার পর বললেন উনি ইলিয়াস আলাইহিসসালাম। আরজ করলাম, মহান আল্লাহ আপনার উপর দয়া করুন, আপনার দুই হযরত কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেছেন? তারা জানালেন হ্যাঁ। বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শোনা কোনো বাণী শোনান যাতে আমি আপনাদের থেকে বর্ণনা করতে পারি। তারা বললেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করে তার অন্তর থেকে নিফাক এমনভাবে পরিষ্কার করে দেয়া হয় যেমনভাবে পানি দিয়ে কাপড় পরিষ্কার করা হয়। তাছাড়া যে ব্যক্তি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পাঠ করে তবে সে নিজের জন্য রহমতের ৭০টি দরজা খুলে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক বুজুর্গের উপদেশ। হযরত সিররি শক্তি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি ৪০ বছর যাবত আল্লাহ পাকের কাছে এই দোয়া করে আসছি যে তিনি যেন আমার সাথে তার কোনো কামিল ওয়ালির সাক্ষাৎ করিয়ে দেন। হায়, আমি যদি আল্লাহর কোনো সত্যিকার আশিককে এক নজর দেখতে পারতাম। একবার আমি লাকাম অঞ্চলের পাহাড়ে ছিলাম। ওখানকার একটি জায়গায় অনেক রোগীকে জমায়েত হতে দেখলাম। তাদের জিজ্ঞাসা করলাম, তোমরা এখানে কেন জমায়েত হয়েছ? তারা বলল, প্রতি মাসে একবার আল্লাহর এক নেককার বান্দা এখানে আগমন করেন। তিনি আমাদের মতো রোগীদের জন্য দোয়া করেন আর তার দোয়ার বরকতে রোগী দ্রুত সুস্থ হয়ে যায়। আজকে তার আগমনের দিন, তিনি হয়তো চলে এসেছেন। আমাদের কথা তখনও শেষ হয়নি। এরই মধ্যে নুরানি চেহারার এক ব্যক্তি আমাদের দিকে অগ্রসর হলেন। তারপর কিছু পাঠ করলেন আর রোগীদের ফুঁক দিলেন। তৎক্ষণাৎ সকল রোগী সুস্থ হয়ে গেল। তারপর সেই নেককার বুজুর্গ ওখান থেকে প্রস্থান করতে উদ্যত হলেন। তখন আমিও তার পিছু পিছু গেলাম আর বললাম, হে আল্লাহর বান্দা, একটু থামুন, আপনার সাথে কিছু কথা বলতে চাই। তিনি আমার দিকে ফিরে বলতে লাগলেন, হে সিররি শক্তি, আল্লাহ পাক ব্যতীত অন্য কারো দিকে মনোযোগী হয়ে না, সবসময় তার স্মরণে মগ্ন থেকো, অন্য কারো আশা রেখো না, নয়তো তার দরবার থেকে তোমার প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা আছে। সুতরাং তিনি ব্যতীত অন্য কারো দিকে মনোযোগী হয়েও না। এতটুকু বলে তিনি যেদিক থেকে এসেছিলেন সেদিকে প্রস্থান করলেন। আল্লাহ রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে আউলিয়া, হযরত সিররি শক্তি রহমাতুল্লাহ তাআলা আলাইকে ওই বুজুর্গ কত সুন্দর উপদেশ দিলেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো দিকে মনোযোগী না হতে, সবসময় তারই স্মরণে মগ্ন থাকতে, অন্যথায় তার দরবারে মকবুল হওয়া যাবে না। হযরত সিররি শক্তি রহমাতুল্লাহ তাআলা আলাইর পরিচিতি। শাইখুল ইসলাম আবু হাসান হযরত সিররি বিন মুগাল্লিস শক্তি রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত মারুফ কারকি রহমতুল্লাহ তাআলা আলাইর মুরিদ এবং হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইর শিক্ষক ও মামা ছিলেন। হযরত সিররি শক্তি রহমতুল্লাহ তাআলা আলাইর পেশা, তিনি প্রথম দিকে শক্ত অর্থাৎ সাধারণ ছোটখাটো জিনিস বিক্রি করতেন, এই কারণে তাকে শক্তি বলা হয়। কথিত আছে তিনি ক্রয় বিক্রয় করতেন আর প্রতি দশ দিনারের পণ্যে আধা দিনার লাভ করতেন। এর চেয়ে বেশি লাভ কেউ যদি নিজ থেকে দিতে চাইত তিনি নিতেন না। হযরত আবুল হাসান সিররি শক্তি রহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে তার এক মহিলা প্রতিবেশী উপস্থিত হয়ে আরজি পেশ করল, হে আবুল হাসান, রাতে আমার ছেলেকে এক সিপাহী ধরে নিয়ে গেছে, তারা তাকে কষ্ট দিতে পারে, দয়া করে আমার ছেলের জন্য সুপারিশ করুন অথবা কাউকে আমার সাথে পাঠান। প্রতিবেশীর আবেদন শুনে তিনি দাঁড়িয়ে একাগ্রতা ও বিনয় সহকারে নামাজে মশগুল হয়ে গেলেন। অনেকক্ষণ পার হয়ে গেল, ওই মহিলা বলল, হে আবুল হাসান, তাড়াতাড়ি করুন, আবার এমন যেন না হয় যে বিচারক আমার ছেলেকে জেলখানায় পাঠিয়ে দেয়। তিনি নামাজে মশগুল রইলেন। তারপর সালাম ফিরিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমি তো তোমার সমস্যাই সমাধান করছি। কথা শেষ না হতেই প্রতিবেশী সেবিকা এসে বলতে লাগলো, বেগম সাহেবা ঘরে চলুন, আপনার ছেলে ঘরে ফিরে এসেছে। তা শুনে ওই প্রতিবেশী অনেক খুশি হল আর তার জন্য দোয়া করে বিদায় নিল। আল্লাহ রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাহে দিও চাহো বারাত, তুম পড়ো দিল সে নামাজ, দূর হো জায়েগি আফাত, তুম পড়ো দিল সে নামাজ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি হযরত সিরি শক্তি রহমাতুল্লাহ তাআলার জানাজায় শরীক হলো। রাতে তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ পাক আমাকে ও আমার জানাজায় অংশগ্রহণকারী সকলকে ক্ষমা করে দিয়েছেন। ওই ব্যক্তি বলল, হুজুর, আমিও আপনার জানাজা উপস্থিত ছিলাম। তিনি একটি কাগজ বের করে দেখলেন, কিন্তু তাতে তার নাম দেখতে পেলেন না। সে আরজ করল, হুজুর, আমি অবশ্যই উপস্থিত ছিলাম। তিনি আবার খুঁজে দেখলেন, তার নাম পাদটিকায় দেখতে পেলেন। হযরত সিরি শক্তি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার দোকানে একটি পর্দা ঝুলিয়ে রাখতেন আর তার পেছনে গিয়ে প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। হে আশিকানে আউলিয়া, এই ঘটনায় ঐসব ব্যবসায়ী ও কর্মচারীদের জন্য শিক্ষার উত্তম মাদানী ফুল বিদ্যমান আছে, যারা নিজের অবসর সময় গল্প গুজব অহেতুক কথাবার্তা ও মোবাইলের অপব্যবহার করে কাটান। আবার অনেকে এমন আছে যারা জামাত তো দূরের কথা, নামাজ পড়াই ছেড়ে দেয়। জীবনের মূল্যবান সময়গুলো অনর্থক কাজে নষ্ট করা থেকে রক্ষা করুন আর অবসর সময়কে গনিমত মনে করে যতটুকু সম্ভব দরুদ শরীফ, তসবিহ, জিকির, আজকার ইত্যাদির মাধ্যমে জিহ্বাকে সজীব রাখুন। যদি কিছু না পড়ে চুপ থাকতে মন চায়, তবে এক্ষেত্রে সওয়াব অর্জনের উপায় রয়েছে। যেমন ইলমে দিন নিয়ে গভীর চিন্তা ভাবনা করুন, অথবা মৃত্যু যন্ত্রণা, কবরের অসহায়ত্ব, কবরের আজাব ও হাশরের ময়দানে ভয়াবহ পরিস্থিতির কল্পনায় মগ্ন হয়ে যান। এরূপ করলে সময় নষ্ট হবে না, বরং প্রতিটি নিঃশ্বাস ইবাদত হিসেবে গণ্য হবে ইনশা আল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে আউলিয়া, মহান আল্লাহর আউলিয়া কিরামের কর্মপদ্ধতি হল তারা ওয়াজ ও নসিহতের মাধ্যমে মানুষের কাছে বহু মাদানী ফুল উপস্থাপন করেন। নিঃসন্দেহে এসব নেককার ব্যক্তিগণ ইসলামী আদর্শকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এসব বুজুর্গগণ অনেক সময় স্বয়ং নিজে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সংশোধনের শিক্ষা নিতেন, আবার কখনো মানুষ তাদের সংস্পর্শের ফয়েজ পাওয়ার জন্য নিজ থেকে তাদের খিদমতে উপস্থিত হয়ে তাদের বাণী শ্রবণ করত এবং আত্মসংশোধনের প্রচেষ্টা চালাত। মনে রাখবেন, আল্লাহ ওয়ালাদের বাণীতে পবিত্র কুরআন ও হাদিসের সারমর্ম, তাদের জীবনের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ থাকে, তাদের মুখ নিঃসৃত কথায় এমন প্রভাব থাকে যাতে বেনামাজিরা নামাজের, গাফিলরা সচেতন হওয়ার, অজ্ঞরা ইলমের, ফাসিকরা তাকুয়ার এবং অমুসলিমরা ইসলামের সৌভাগ্য লাভ করে। বুজুগানে দিনের বাণীর গুরুত্ব সম্পর্কে হযরত বাবা ফরিদুদ্দিন মাসউদ গঞ্জাশকর রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যদি কেউ শাইখে কামিলের সন্ধান না পায়, তবে সে যেন আহলে সুলুক অর্থাৎ আউলিয়ায়ে কিরামের কিতাব অধ্যয়ন করে এবং সে অনুযায়ী জীবন যাপন করে। মাহবুবে ইলাহি হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত খাজা আমির হাসান আলা সঞ্জিরি রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে উপদেশ দিতে গিয়ে বলেন, সুলুকের অধ্যায়ে বর্ণিত মাশাইখে কিরামের কিতাব ও বাণীসমূহ অধ্যয়ন করা উচিত। মাহবুবে ইলাহি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন আমি শাইখুল ইসলাম খাজা ফরিদুদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলীর হাতে বায়াত হলাম, তখন ইচ্ছা পোষণ করলাম যা কিছু তার মুখ থেকে শুনব তা লিখে রাখব। সুতরাং আমি যা কিছু বাবা ফরিদুদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলীর কাছ থেকে শুনতাম তা লিখে রাখতাম। যখন নিজ ঘরে আসতাম তখন কিতাবে লিখে নিতাম, তারপরও যা কিছু শুনতাম লিখে নিতাম। অবশেষে এই কথাটি আমি বাবা ফরিদুদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে জানালাম। এরপর থেকে বাবা ফরিদুদ্দিন রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখনই কোনো ঘটনা বা উপদেশ বলতেন আমাকে উপস্থিত হওয়ার আদেশ দিতেন। যদি আমি দেরি করে আসতাম তখন ওই কথাটি পুনরাবৃত্তি করতেন। হযরত সিরি শক্তি রহমাতুল্লাহ তাআলা আলাইহিও প্রায় ওয়াজের মজলিসে তার মুরিদ ও ভক্তদের অসংখ্য বিষয় বিভিন্ন মাদানী ফুল দিতেন। আসুন তা হতে কয়েকটি বাণী লক্ষ্য করি। হযরত সিরি শক্তি রহমাতুল্লাহ তাআলা আলাইহির বাণী সমগ্র। নাম্বার এক, যে ব্যক্তি আল্লাহ পাককে ভালোবাসলো সে চিরঞ্জীব হলো, অর্থাৎ তার স্মরণ মানুষের অন্তরে সব সময় থাকবে, আর যে দুনিয়াকে ভালোবাসলো সে অপদস্থ হলো। নাম্বার দুই, নির্বোধ লোক সকাল সন্ধ্যা অপমান ও লাঞ্ছনায় অতিবাহিত করে আর বুদ্ধিমান নিজের দোষ ত্রুটি খুঁজতে থাকে। নাম্বার তিন, আখিরাত প্রত্যাশীদের কিছু কর্মপন্থা, নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া, কুরআনের স্মরণে মন লাগানো, আল্লাহর বিধানের উপর অটল থাকা, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়া, তার অবলোকন করাকে লজ্জাবোধ করা, অর্থাৎ তিনি আমাকে সব সময় দেখছেন, তার পছন্দের কাজে সর্বাত্মক প্রচেষ্টা চালানো, অল্প রিজিকে সন্তুষ্ট থাকা, অক্ষত থাকাতে সন্তুষ্ট থাকা। নাম্বার চার, এই পাঁচটি বিষয় যার মধ্যে থাকবে সে বড় বীর। নাম্বার এক, আল্লাহর হুকুমের উপর এমনভাবে অটল থাকা যাতে কোনো বিচ্যুতি থাকে না। নাম্বার দুই, এমন প্রচেষ্টা যাতে কোনো ভুল থাকে না। নাম্বার তিন, এমনভাবে জাগ্রত থাকা যাতে কোনো উদাসীনতা থাকে না। নাম্বার চার, একাকী কিংবা লোক সমাগমেও এমন মুরাকাবায় ইলাহিতে অর্থাৎ আল্লাহ পাকের দিকে এমনভাবে মনোযোগ থাকা যাতে কোনো রিয়া অর্থাৎ লৌকিকতা থাকে না। এবং নাম্বার পাঁচ, মৃত্যু স্মরণের পাশাপাশি তার প্রস্তুতিও থাকা। পাঁচ, আমি এমন পথ সম্পর্কে জানি যা সোজা জান্নাতের দিকে নিয়ে যাবে। জিজ্ঞাসা করা হলো, আবুল হাসান তো কোন পথ? তিনি বললেন, তোমরা ইবাদতের দিকে মনোযোগী হও আর শুধুমাত্র তাতেই ব্যস্ত থাকো, শেষ পর্যন্ত তা ছাড়া যেন তোমাদের আর কোনো কাজ না থাকে। নাম্বার ৬, সে দূরে গেল যে আল্লাহ পাক থেকে দুটি বস্তুর কারণে দূরে গেল, আর সে নিকটবর্তী হলো যে আল্লাহ পাকের কাছে চারটি বস্তুর কারণে নিকটবর্তী হলো। যে দুটি বস্তুর কারণে আল্লাহ পাক থেকে দূরে গেল তা হলো ফরজ বাদ দিয়ে নফলে ব্যস্ত থাকা। নাম্বার দুই, অঙ্গ প্রত্যঙ্গের এমন বাহ্যিক আমল যার সততা অন্তরে নেই। আর ওই চারটি বস্তু যার কারণে আল্লাহর নিকটবর্তী হয় তা হল আল্লাহ পাকের দরবারকে শক্তভাবে আঁকড়ে ধরা, ইবাদতের ক্ষেত্রে যত্নবান থাকা। নাম্বার তিন, বিপদের সময় ধৈর্য ধারণ করা। নাম্বার চার, নিজের প্রশংসা বর্ণনা পরিহার করা। সাত, যে ব্যক্তি আল্লাহর কাছে মোনাজাতে মশগুল থাকে আল্লাহ পাক তাকে তার জিকিরে স্বাদ ও শয়তানি কুমন্ত্রণার জন্য তিক্ততা দান করেন। আট, পাঁচটি জিনিস সবচেয়ে উত্তম, গুনাহের জন্য কান্না করা, দোষ ত্রুটি সংশোধন করা, অসীম ইলমে গায়েবের অধিকারী আল্লাহর আনুগত্য করা, হৃদয় থেকে মরিচা দূর করা এবং কামনাকে নিজের উপর সাওয়ার হতে না দেওয়া অর্থাৎ কামনার অনুসরণ না করা। নয়, পাঁচটি বিষয় এমন যা থাকলে অন্তরে অন্য কোনো বিষয় স্থান পায় না, আল্লাহর ভয়, আল্লাহর আশা, আল্লাহরই ভালোবাসা পোষণ করা, আল্লাহকেই লজ্জা করা, আল্লাহর প্রতি উনসিয়াত অর্থাৎ ভালোবাসা রাখা। দশ, হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহি হতে বর্ণিত হযরত সিরি সাকির রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি দেখলাম যে উপকারিতা রাতের অন্ধকারে ইবাদত করার মাধ্যমে প্রকাশ পায়। হযরত সিরি সাকির রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন আমার কোনো উপকার করতে চাইতেন তখন আমাকে জিজ্ঞাসা করতেন। একদিন আমাকে বললেন, শুকর কি? আমি বললাম, নিয়ামতে অকৃতজ্ঞতা না করা। বললেন, তুমি খুব সুন্দর বলেছ এবং চমৎকার উত্তর দিয়েছ। এগারো, ধৈর্যের অর্থ হল তুমি পৃথিবীর মতো হয়ে যাবে যার উপর পাহাড় ও মানুষ অবস্থান করে, পৃথিবী তাদের বোঝা বইতে অস্বীকার করে না, এই কাজকে সে বিপদ মনে করে, বরং তার মাওলার নিয়ামত ও দান বলে। এই কাজকে সে বিপদ মনে করে না, বরং তার মাওলার নিয়ামত ও দান বলে। নাম্বার বারো, মানুষের জন্য কোনো আমল করবে না, তাদের জন্য কিছু বর্জন করবে না, তাদের জন্য কোনো জিনিস খুলবে না। হযরত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, তার এই বাণী দ্বারা উদ্দেশ্য হল তোমাদের সব আমল যেন আল্লাহর জন্যই হয়। নাম্বার তেরো, আমি তাকে দেখে আশ্চর্য হই যে সকাল সন্ধ্যা কল্যাণ অন্বেষণ করে কিন্তু নিজের নফসের জন্য কখনো কোনো উপকার সাধন করে না। নাম্বার চোদ্দ, নফসের সংশোধনের ব্যস্ততা এমন যা মানুষের থেকে মনোযোগ সরিয়ে দেয়। পনেরো, সবচেয়ে বড় ক্ষমতা হলো তুমি নিজের নফসকে কাবু করবে, যে নিজের নফসের সংশোধন করে না সে অন্যের সংশোধনও করতে পারবে না। নাম্বার ষোলো, যে ব্যক্তি নিজ থেকে মহান আল্লাহর আনুগত্য করে তবে দুনিয়াওয়ালারাও তার আনুগত্য করে। নাম্বার সতেরো, সন্দেহের উপর ভিত্তি করে নিজের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করো না, তাকে সন্তুষ্ট রাখো। মহান আল্লাহর পরিচয় লাভের আলামত হল আল্লাহর হক সমূহ আদায় করা এবং যথাসম্ভব এ কাজকে নিজের উপর প্রাধান্য দেওয়া। আঠারো, মানুষ ততক্ষণ পর্যন্ত প্রশংসার উপযুক্ত নয় যতক্ষণ পর্যন্ত সে তার দিনকে নিজের কামনার উপর প্রাধান্য না দেয়, আর মানুষ ততক্ষণ পর্যন্ত ধ্বংস হয় না যতক্ষণ তার কামনাকে নিজের দিনের উপর প্রাধান্য না দেয়। ১৯, পাঁচটি বিষয় ছাড়া সমস্ত দুনিয়া অর্থহীন। রুটি অর্থাৎ খাবার যা পেট ভরায়, পানি যা পিপাসা নিবারণ করায়, কাপড় যা সতর অর্থাৎ লজ্জাস্থান ঢেকে রাখে, ঘর যাতে মানুষ থাকে, এবং ইলমে দিন যা ব্যবহৃত হয়। ২০, সৃষ্টি থেকে কোনো কিছু না চেয়ে দুনিয়াকে ঘৃণা করার নাম জুহদ, অর্থাৎ দুনিয়া বর্জন। ২১, দুনিয়ার প্রতি ধাবিত হবে না, অন্যথায় আল্লাহর পক্ষ থেকে যে রশি রয়েছে তা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর ভূপৃষ্ঠের উপর অহংকার করে চলো না, অতি শীঘ্রই ভূপৃষ্ঠে তোমার কবর হবে। ২২, সে ধোকায় রয়েছে যে নিজের জীবনের সময়গুলো অহেতুক কাজে ব্যয় করছে, আর সেও ধোকায় রয়েছে যে সালহিনদের স্তরে পৌঁছার আশা করে কিন্তু একদম চেষ্টা করে না। ২৩, বান্দার ইমান ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নয় যতক্ষণ পর্যন্ত তার মধ্যে তিনটি স্বভাব থাকে না। যখন সে রাগান্বিত হয় তখন রাগ তাকে হক অর্থাৎ সত্য থেকে বিচ্যুত করে না। ২, যখন আনন্দিত হয় তখন খুশি তাকে কোনো গুনাহের কাজে নিয়ে যায় না। ৩, যখন কেউ ক্ষমতাবান হয় তখন ওই সম্পদ গ্রহণ করে না যা তার জন্য নয়। ২৪, মুত্তাকিদের ১০টি স্তর। ১, কষ্টে থাকা। ২, দুঃখ ও দুর্দশা বেশি থাকা। ৩, অস্থির করে দেয়া ভয়। ৪, বেশি কান্না করা। ৫, রাত দিন কাকুতি মিনতি করা। ৬, আরাম ও আয়েশের জায়গা থেকে দূরে থাকা। ৭, অস্থিরতার আধিক্য থাকা। ৮, অন্তরে ভয় থাকা। ৯, জীবন আনন্দহীন হওয়া। ১০, কষ্ট গোপন করে তা সুরক্ষিত রাখা। ২৫, হায়, যদি পুরো পৃথিবীর সমস্ত দুঃখ যদি আমি পেয়ে যেতাম যার ফলে সমস্ত মানুষ দুঃখ থেকে মুক্তি পেত। ২৬, মানুষ যতটুকু স্নেহ নিজ সন্তানকে করে ততটুকু স্নেহ যদি নিজের প্রাণের উপর করত তবে নিজের পরিণতিতে তারা আনন্দিত হতো। ২৭, এই বিষয় থেকে বেঁচে থাকো যে তোমার প্রশংসা ছড়িয়ে যাবে আর দোষ গোপন থাকবে। ২৮, হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি হতে বর্ণিত হযরত সিরি শক্তি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি এমন সংক্ষিপ্ত পথ সম্পর্কে জানি যা তোমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। বললাম, তা কোন পথ? বললেন, কারো কাছ থেকে কোনো কিছু নেবে না, কারো কাছ থেকে কোনো কিছু নেবে না, কারো কাছে কোনো কিছু চাইবে না, তোমাদের কাছেও কাউকে কিছু দেওয়ার জন্য থাকবে না। ২৯, ৪টি বিষয় বান্দাকে উন্নত করে, ইলিম, আদব, চরিত্রের পবিত্রতা ও আমানত। ৩০, ৩০, যে ব্যক্তি এমন বাতিনি ইলমের দাবি করে যা জাহিরি অর্থাৎ শরী বিধানের পরিপন্থী তাহলে সে ভুলের মধ্যে রয়েছে। ৩১, যে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয় তার অন্তরে তাকদিরে ইলাহির ব্যাপারে চিন্তা ভাবনা থাকে, অন্যদিকে সাধারণ মানুষের অন্তর মৃত্যুর চিন্তায় মগ্ন থাকে। সাধারণ নেককার বান্দা বলে যে আমাদের মৃত্যু কেমন হবে, আর মুকাররাবগণ অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য অর্জনকারীগণ বলেন, জানিনা আল্লাহ পাক আমাদের জন্য কি ফয়সালা করেছেন। ৩২, আমলে একনিষ্ঠতা রাখো, শেষ পর্যন্ত যে আমল একনিষ্ঠ হয়ে যাবে। ৩২, আমলে একনিষ্ঠতা রাখো, শেষ পর্যন্ত যে আমল একনিষ্ঠ হয়ে যাবে। এই কাজ আমল করার চেয়েও বেশি কঠিন, আর আমল একনিষ্ঠ হওয়ার পর তাকে সংরক্ষণ করা আমল করার চেয়েও বেশি কঠিন। ৩৩, আমলকে বিপদ থেকে বাঁচিয়ে রাখা আমল করা থেকেও বেশি কঠিন। ৩৪, বন্ধু বানাও কিন্তু তাকে নিজের গোপন বলো না, খারাপ বন্ধুদের পরিহার করো, আর যেমনিভাবে নিজের শত্রুদের ব্যাপারে আশঙ্কা করো তেমনিভাবে বন্ধুদের ব্যাপারেও করো। ৩৫, যে ব্যক্তি নেকির কাজে অবহেলা করে কিয়ামতের দিন তার খুব আফসোস হবে। ৩৬, হযরত সিরি শক্তি রহমাতুল্লাহ তাআলা আলাইকে জিজ্ঞাসা করা হলো, ক্ষুধার্ত ব্যক্তিরা ক্ষুধা থেকে কি অর্জন করে? বললেন, পেট ভরা ব্যক্তিরা পেট ভর্তি করা থেকে কি অর্জন করে? ক্ষুধার্তরা ক্ষুধায় থাকার মাধ্যমে হিকমত অর্থাৎ প্রজ্ঞা অর্জন করে, আর পেট ভরা ব্যক্তিরা পেট ভর্তি করার মাধ্যমে বদ হজমের সম্মুখীন হয়। ৩৭, তিনটি বিষয় নেককার লোকদের স্বভাবের অন্তর্ভুক্ত, ফরজসমূহ আদায় করা, হারাম কাজ পরিহার করা এবং অলসতা না করা। ৩৮, নেককার লোকদের স্বভাবের অন্তর্ভুক্ত এমন তিনটি বিষয় যার মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি পর্যন্ত পৌঁছে যায়, অধিক হারে ইস্তিগফার, বিনয় ও নম্রতা, অধিক হারে দান খয়রাত। ৩৯, যে নিয়ামতের মূল্যায়ন করতে জানে না তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় আর সে তা জানতেও পারে না, ধৈর্য ধারণ করে যার বিপদ হালকা হয়ে যায় সে নিজের জন্য সওয়াব জমায়। ৪০, নিজের মুখাপেক্ষিতা আল্লাহর নিকট সোপর্দ করো, তিনি তোমাদেরকে মানুষ হতে অমুখাপেক্ষী করে দেবেন। ৪১, চরিত্র ও স্বভাব বিবেকের বহিঃপ্রকাশ, তোমার ভাষা তোমাদের অন্তরে বহিঃপ্রকাশ আর তোমার চেহারা তোমার অন্তরের আয়না, কেননা যা অন্তরে গোপন থাকে তা চেহারায় প্রকাশ পায়। ৪২, হৃদয় তিন প্রকারের, পাহাড়ের মতো মজবুত যাকে কেউ টলাতে পারে না, খেজুর গাছের মতো যার শেকড় মাটিতে প্রথিত যাকে বাতাসে দোলায়, পালকের মতো যাকে বাতাস এদিক ওদিক ছুঁড়ে মারে। ৪৩, সর্বোত্তম রিজিক হল তা যা পাঁচটি জিনিস থেকে নিরাপদ, উপার্জন করার সময় গুনাহ থেকে, লাঞ্ছিত হয়ে ও কাকুতি মিনতি করে চাওয়া থেকে, নিজের পেশায় অন্যকে ধোকা দেয়া থেকে, গুনাহের উপকরণের টাকা পয়সা থেকে এবং অন্যের হক নষ্ট হওয়ার বিষয় থেকে। ৪৪ সন্দেহজনক বিষয় বর্জনকারীরাই নফসের কামনা থেকে বেঁচে থাকার সামর্থ্য রাখতে পারে। ৪৫ যে ব্যক্তি আমার আলোচনা খারাপভাবে করে তবে আমি তাকে ক্ষমা করে দিই। অবশ্য আমি তাকে ক্ষমা করব না যে ইচ্ছাকৃতভাবে আমার ব্যাপারে এমন কথা বলে, সে জানে যে আমার কাজ তার বক্তব্যের পরিপন্থী। ৪৬ যাদের কথা ও কাজে পার্থক্য থাকে না এমন লোকের সংখ্যা অনেক কম। ৪৭ যে ব্যক্তি নিয়ামতের মূল্যায়ন করে না তার এমন অবনতি হবে যে সে বুঝতেও পারবে না। ৪৮ লজ্জা ও ভালোবাসা হৃদয়ের দুয়ারে আসে। যদি হৃদয়ে দুনিয়া বর্জন ও তাকওয়া বিদ্যমান থাকে তবে তা অবস্থান করে অন্যথায় ফিরে যায়। ৪৯ বুদ্ধিমান হল সে যে কুরআনের রহস্য উপলব্ধি করে আর তা নিয়ে গভীর চিন্তা করে। ৫০ যে ব্যক্তি মাখলুকের মাঝে নিজেকে এমনভাবে জাহির করে যেমনটি সে নয় তবে সে আল্লাহর দৃষ্টিতে পতিত হিসেবে বিবেচিত হয়। ৫১ শক্তিমান হল সে যে নিজের নফসকে আয়ত্তে রাখে। ৫২ শক্তিশালী হল সে যে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখে। ৫৩ গুনাহ থেকে বাঁচার তিনটি উপায় রয়েছে, দোজখের ভয়, জান্নাত প্রত্যাশা, আল্লাহকে লজ্জা করা। ৫৪ যে ব্যক্তি আল্লাহর অনুগত হয় তবে পুরো দুনিয়া তার অনুগত হয়ে যায়। ৫৫ মানুষকে কষ্ট দেওয়ার পরিবর্তে তাদের থেকে পাওয়া কষ্টে ধৈর্য ধারণ করার নাম হল সদাচরণ। ৫৬ ইবাদতকে কামনার উপর প্রাধান্য দেওয়ার মাধ্যমে বান্দা উন্নতি লাভ করে। ৫৭ হযরত সিরি শক্তি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইন্তিকালের সময় হযরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ তাআলা আলাইকে উপদেশ দিতে গিয়ে বলেন, মাখলুকের মাঝে অবস্থান করতে গিয়ে আল্লাহর ব্যাপারে গাফিল হয়ো না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।